বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সবকিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 29 ফেব্রুয়ারি, 16 ফাল্গুন এবং ফার্সি 10 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10:23, ভারত সময় রাত 9:53 এবং তেহরান সময় রাত 7:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,680 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstodaybangla। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ পাশের অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে রাশিয়ার সঙ্গে যুদ্ধে কিয়েভকে সাহায্য করার জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইউক্রেনে নেটোর সৈন্য পাঠানোর যে প্রস্তাব দিয়েছেন সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং আজ মধ্যরাত থেকে বাংলাদেশের চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে সকল প্রকার মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা শুরু সম্পর্কে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
এখনই শুরু হচ্ছে রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। প্রথমেই প্রধান কয়েকটি সংবাদ শিরোনাম। বর্বরতার নতুন কালো ইতিহাস সৃষ্টি করল ইহুদিবাদী ইসরায়েল। ত্রাণের অপেক্ষায় থাকা 150 ফিলিস্তিনিকে গুলি করে শহীদ। ইরান মহাকাশে পাঠাল দেশে তৈরি গবেষণা স্যাটেলাইট পার্স ওয়ান। পৃথিবীর কক্ষপথে অবস্থান করেই পাঠাবে ভূমি সংক্রান্ত তথ্য। জ্বালানি মূল্যের সাথে সমন্বয়ের নামে বাংলাদেশে আবার বাড়ছে বিদ্যুতের দাম, মন্ত্রী জানালেন ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর। এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেছেন এনআরসির নাম করে কোনো মানুষকে তাড়ানো যাবে না, সিএএ কার্যকর করা হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনে রয়েছে আমি মোহাম্মদ আমির হোসেন। ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সেনারা বর্বরতার নতুন কালো ইতিহাস সৃষ্টি করেছে। গাজা উপত্যকার দক্ষিণ পশ্চিমে রশিদ স্ট্রিটে খাদ্য অন্যান্য ত্রাণ সামগ্রীর জন্য অপেক্ষমান হাজার হাজার মানুষের উপর ইসরায়েলি সেনারা গুলি চালিয়েছে এবং তাতে অন্তত 104 ফিলিস্তিনি শহীদ ও 700-এরও বেশি আহত হয়েছেন। ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে ইহুদিবাদী সেনাদের বর্বর হামলায় অন্তত 150 জন ফিলিস্তিনি শহীদ এবং 1,000 জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার নিন্দা জানিয়ে একে ঠান্ডা মাথার গণহত্যা বলে উল্লেখ করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় যে গণহত্যা চালাচ্ছে তারই অংশ হিসেবেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এই পরিস্থিতিতে গাজার বেসামরিক জনগণকে রক্ষা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আশু হস্তক্ষেপ হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্ট স্বীকার করেছেন যে গাজা উপত্যকায় সামরিক আগ্রাসন চালাতে গিয়ে তাদের সেনারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং তাদেরকে চড়া মূল্য দিতে হচ্ছে। ইসরায়েল যখন সামরিক বাহিনীতে জনবলের ঘাটতির মধ্যে উগ্র অর্থোডক্স ইহুদিদের নিয়োগের বিষয়ে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে, তখন তিনি এই তথ্য জানালেন। গতকাল গ্যালান্ট টেলিভিশনে গাজায় নিজেদের সেনাদের ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু তথ্য তুলে ধরেন। গত পাঁচ মাসে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়েছে, কিন্তু তারা আজ পর্যন্ত সেখানে বড় কোনো সফলতা পায়নি। এ প্রসঙ্গে ইয়োব গ্যালান্ট বলেন, আমাদের সেনাবাহিনীর তরফ থেকে উচ্চ মূল্য দিচ্ছি, গাজায় সেনা সদস্যদের হতাহতের সংখ্যা অনেক বেশি। এদিকে গতকাল ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী তাদের আরও দুই সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে। ইসরায়েলের স্বীকারোক্তি মতে গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে এ পর্যন্ত 242 দখলদার সেনা নিহত হয়েছে। গতকাল যে দুই সেনা নিহত হয়েছে তাদের একজন মেজর পদমর্যাদার এবং অন্যজন ক্যাপ্টেন। যে মেজর মারা গেছে সে কিছুদিন আগে ইসরায়েলি বিমান বাহিনীর এলিট শালদাগ ইউনিটে কর্মরত ছিল। তাকে সম্প্রতি পদাতিক বাহিনীর জিভাতি কোম্পানির কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই কোম্পানির সাবেক কমান্ডার মারাত্মকভাবে আহত হলে তার স্থলে এই মেজরকে আনা হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরান সাফল্যের সঙ্গে পার্স ওয়ান গবেষণা স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে স্থাপন করেছে। স্যাটেলাইটটি সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি। রাশিয়ার দূরপ্রাচ্যের আমুর অঞ্চলের ভস্টখনি কসমোড্রম থেকে সয়ুজ রকেটের মাধ্যমে 134 কিলোগ্রাম ওজনের এই স্যাটেলাইট আজ বৃহস্পতিবার মহাকাশে পাঠানো হয়। পার্স ওয়ান স্যাটেলাইটে তিনটি ক্যামেরা বসানো আছে যা পৃথিবীর কক্ষপথে থেকে ইরানের মানচিত্র ও ভূমি সংক্রান্ত তথ্য স্ক্যান করবে। স্যাটেলাইটটি এই গবেষণা কার্যক্রম পরিচালনার সময় ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উপরে অবস্থান করবে। পার্স ওয়ান স্যাটেলাইটের নকশা ও নির্মাণ কাজে ইরানের বিশেষজ্ঞ ও তরুণ বিজ্ঞানীরা জড়িত। স্যাটেলাইট নির্মাণের কাজে ইরান স্পেস রিসার্চ ইনস্টিটিউট সহযোগিতা করেছে। এই স্যাটেলাইট তিনটি ভিজিবল স্পেকট্রাল রেঞ্জ, শর্টওয়েভ ইনফ্রারেড এবং থার্মাল ইনফ্রারেড থেকে তথ্য সংগ্রহ করবে। সাম্প্রতিক বছরগুলোতে ইসলামী প্রজাতন্ত্র ইরান বেশ কিছু সংখ্যক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে এবং এক্ষেত্রে ইরানের গবেষক ও তরুণ বিজ্ঞানীদের অসাধারণ ভূমিকা রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কোনো দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনে সেনা পাঠায় তাহলে তাদের মর্মান্তিক পরিণতি বরণ করতে হবে। রাশিয়ার বার্ষিক স্টেট অব দ্য নেশন ভাষণে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আগামী দুই সপ্তাহ পর রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের আগ মুহূর্তে পুতিন এই ভাষণ দিলেন। নির্বাচনে পুতিন বিজয়ী হবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। ভাষণে তিনি রাশিয়ার কিঞ্জাল হাইপারসোনিক এবং এভানগার্ড পরমাণু ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করে বলেন, এসব অস্ত্র রাশিয়াকে অনেক বেশি শক্তিশালী ও নিরাপদ করেছে। তিনি বলেন, এরই মধ্যে রাশিয়ার সেনারা কিঞ্জাল ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হেনেছে। এছাড়া আরও নতুন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও লেজার সিস্টেম সামরিক বাহিনীতে যুক্ত করা হয়েছে। এর পাশাপাশি পরমাণু শক্তিচালিত নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র ও পরমাণু শক্তিচালিত সাবমেরিন ড্রোন তৈরির কাজ শেষের পথে রয়েছে বলে জানান প্রেসিডেন্ট পুতিন। তিনি সুস্পষ্ট করে বলেন, কোনো দেশ যদি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনের মাটিতে সেনা পাঠায় তাহলে তাদেরকে করুণ পরিণতি বরণ করতে হবে। রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়াকে ধ্বংসের জন্যে আমেরিকা ও তার মিত্ররা যে চেষ্টা চালাচ্ছে তার জবাবে এইসব অস্ত্র বানাতে বাধ্য হয়েছে মস্কো। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। দেশ ধ্বংসের মাস্টার প্ল্যান বাস্তবায়নে তৎপর বিএনপি, দেশের গণতন্ত্র নির্বাচনের প্রতি তাদের কোনো আস্থা নেই। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি বাদশা রহমান।
দেশ ধ্বংসের মাস্টার প্ল্যান বাস্তবায়নে তৎপর বিএনপি, দেশের গণতন্ত্র ও নির্বাচনের প্রতি কোনো আস্থা নেই তাদের, এমনটি অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসব কথা বলেছেন। কাদের বলেন, সন্ত্রাসী রাজনীতির প্রতিভূ এবং জঙ্গিবাদ উগ্রবাদের পৃষ্ঠপোষক বিএনপির মুখে মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে কথা বলা শোভা পায় না। তারা জনবিচ্ছিন্ন হয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বলেও অভিযোগ করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, যে কোনো সময়ের তুলনায় দেশের মানুষ এখন অনেক বেশি স্বস্তিতে রয়েছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সরকার আবারও নতুন করে বিদ্যুতের দাম বাড়িয়েছে, যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। শুধু বিদ্যুৎ নয়, বর্তমানে সকল কিছুর দাম বৃদ্ধি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে বলেও অভিযোগ করেছেন এই বিএনপি নেতা। তিনি বলেন, এসব বিষয়ে জনগণের স্বার্থে আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে মৎস্যজীবী দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সমস্ত জিনিসের দাম আকাশচুম্বী, মানুষের জীবন ত্রাহি ত্রাহি।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, এনআরসির নাম করে আমরা একটা মানুষকেও তাড়াতে দেব না, কোনো মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া চলবে না। তিনি বলেন, সব ধর্মই আমার কাছে প্রিয়। তিনি আধার কার্ড, জাতীয় নাগরিকপঞ্জী, সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যুতে বলেছেন, এনআরসির নাম করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া, মানুষকে তাড়িয়ে দেওয়া, এসব চলবে না। তিনি আজ ঝাড়গ্রামে সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এসব মন্তব্য করেন। এদিকে ভারতে বহুল আলোচিত সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ কার্যকর করা হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বহুল আলোচিত সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ কার্যকর হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ। সিএএ কার্যকর হলে রাজ্য জুড়ে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দিয়েছে সারা অসম ছাত্র সংস্থা সহ বিভিন্ন দল ও সংগঠন। এদিকে সম্ভাব্য সিএএ আন্দোলন ঠেকাতে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। আগামী 10 মার্চ থেকে রাজ্যের পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সিএএ বিরোধী আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠলে পুলিশ কিভাবে এর মোকাবেলা করবে, সেই লক্ষ্যে বিভিন্ন জেলায় মহড়া চলছে বলে জানা গেছে। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের সভাপতি পলাশ চাংমাই, সাধারণ সম্পাদক রাতুল বরগোহাই, মুখ্য উপদেষ্টা প্রতাপ বড়ুয়া এক নির্দেশ জারি করে বলেছেন, আগামী 1 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সিএ কার্যকর করার সম্ভাবনা রয়েছে, ফলে এক্ষেত্রে প্রস্তুত হয়ে থাকার জন্য প্রত্যেক জেলা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। কংগ্রেস, আম আদমি পার্টি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অসম জাতীয় পরিষদ সহ 16 দলীয় সংযুক্ত বিরোধী ফোরাম অসমের রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকলিপিতে সিএএ বাতিলের জন্য তার হস্তক্ষেপ দাবি করেছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার 2019 সালে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ তৈরি করেছে, কিন্তু এতদিনেও তার বিধি তৈরি না হয় তা কার্যকর হয়নি। বিতর্কিত এই আইনে মুসলিমদের বাদ দিয়ে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা রয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেছেন। তাকে পাশ কাটিয়ে জাতীয় পরিষদ সচিবালয়ে পার্লামেন্টের অধিবেশন ডাকার 2 দিন পর গত মধ্যরাতে প্রেসিডেন্ট আলভি পদক্ষেপ নেন। আজ সকাল 10টায় অধিবেশন বসে। পাকিস্তানের সাধারণ নির্বাচনের 21 দিনের মধ্যে জাতীয় পরিষদের অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এদিকে ইহুদিবাদী ইসরায়েল আবারও সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, কিন্তু এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করতে সক্ষম হয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। গতকাল রাত 9:30 দিকে অধিকৃত গোলান মালভূমি থেকে রাজধানী দামেস্ক লক্ষ্য করে ওইসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। আর এরই সঙ্গে শেষ করছি আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে কিছুতেই বিজয় লাভ করতে দেওয়া হবে না, প্রয়োজনে ইউক্রেনের নেটো সেনা মোতায়েন করা হবে বলে দাবি করেছেন ফরাসি প্রেসিডেন্ট। সম্পর্কে শুনুন একটি সংবাদ ভাষ্য নাসির মাহমুদের পরিবেশনায়।
রাশিয়ার সাথে যুদ্ধে কিয়েভকে সাহায্য করার জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইউক্রেনে নেটো সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে। ওই প্রস্তাবের ঘটনায় ইউরোপীয় কর্মকর্তাদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এই অনুরোধে তারা সাড়া দেবে না। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস এ প্রসঙ্গে বলেছেন, ইউক্রেন ভূখণ্ডে কোনো স্থলবাহিনী থাকবে না, ইউরোপীয় দেশগুলো থেকে কোনো সেনা সেখানে পাঠানো হবে না। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা নেটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন, ইউক্রেনে সেনা মোতায়েনের কোন ইচ্ছা নেটো জোটের নেই। ইউক্রেনে যুদ্ধ অব্যাহত থাকায় কিয়েভের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। পশ্চিমা দেশগুলোর ব্যাপক সমর্থন সত্ত্বেও বর্তমানে ইউক্রেন আর্থিক এবং সামরিক দিক থেকে চরম সংকটে রয়েছে। ইউক্রেনকে সমর্থনকারী বেশিরভাগ ইউরোপীয় দেশ এখন কিয়েভকে আর্থিক সহযোগিতা সহ অস্ত্র সরবরাহ করতে হিমশিম খাচ্ছে। বিশেষ করে কিয়েভকে মার্কিন সাহায্য বন্ধ করে দেওয়ার ঘটনায় যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। ইউরোপ এবং আমেরিকা ইউক্রেনকে $165 ট্রিলিয়ন বেশি সাহায্য দিয়েছে। ওই সাহায্যের পরিমাণ এখন কমে এসেছে। ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে মার্চের মধ্যেই 10 লাখ মর্টারের গোলা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সম্প্রতি জেলেনস্কি বলেছেন তারা মাত্র 1/3 পেয়েছেন। এই রকম পরিস্থিতিতেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইউক্রেনে নেটো সেনা পাঠানোর সম্ভাবনার বিষয়টি উত্থাপন করলেন। ইউক্রেনকে সাহায্য করা সংক্রান্ত আন্তর্জাতিক একটি সম্মেলন শেষে তিনি একথা বলেন। ম্যাক্রন দৃঢ়তার সঙ্গে বলেন, ইউক্রেন যুদ্ধে কিছুতেই রাশিয়াকে বিজয় লাভ করতে দেওয়া হবে না, এই লক্ষ্যে যা যা করা দরকার সবই করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। গাজায় মানবিক বিপর্যয় এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের সম্ভাবনার কারণে ইউক্রেন পশ্চিমা দেশগুলোর সমর্থন ও সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের পদ্মা মেঘনা নদীতে আগামী 2 মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে আজ 29 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে শুরু হচ্ছে সকল প্রকার মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা। আগামী 30 এপ্রিল পর্যন্ত চলবে এই কার্যক্রম। ইতিমধ্যে মেরামত করতে অনেক জেলেই ডাঙায় তুলেছেন তাদের নৌকা ও জাল। তবে জেলেদের দাবি, নিষেধাজ্ঞার সময়ে সরকারের খাদ্য সহায়তা খুবই কম, তার উপরে রয়েছে ঋণের কিস্তির বোঝা। অপরদিকে অভয়াশ্রম বাস্তবায়নের সকল প্রস্তুতি গ্রহণ করেছেন নদী উপকূলীয় জেলা টাস্কফোর্সের কর্মকর্তারা। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে 2006 সাল থেকে মার্চ এপ্রিল 2 মাস নদীতে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। নিষেধাজ্ঞার এই সময়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে হাইমচর চর ভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয় বিক্রয়, মজুদ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। এজন্য অভয়াশ্রম বাস্তবায়নে নিবন্ধিত জেলেদের দেওয়া হচ্ছে সরকারি সহায়তা। প্রতি জেলে পাচ্ছে 4 কিস্তিতে 160 কেজি চাল। তবে শুধু চাল দিয়ে সংসার চালালে কষ্টের হবে বলে জানিয়েছেন জেলেরা, তাই খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তাও দাবি করছেন তারা।
অভিযান দিয়েছে, আমরা সরকার অভিযান মানি, কিন্তু সরকার যে আমাকে চাল দেয় চাল আমাকে হয় না।
আমাদের যদি চালের সাথে সাথে কিছু টাকা দিত, দিলে তাইলে আমাদের জেলেদের ভালো হইতো।
সরকারি ও বেসরকারি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে নৌকা ও জাল মেরামতের কাজ করেন অধিকাংশ জেলে। নিষেধাজ্ঞার দুমাস সংসারের খরচ চালিয়ে কিস্তি পরিশোধ করা তাদের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়াবে, তাই অভিযানে কিস্তি বন্ধের দাবি তাদের।
সরকার যদি দুই মাসের জন্য কিস্তিটা বন্ধ করত, তাহলে আমাদের জন্য উপকার হইতো।
অভয় আশ্রমে অসাধু জেলেরা যাতে কোনোভাবেই নদীতে নামতে না পারেন সেজন্য অতিরিক্ত নৌ পুলিশ সদস্য মোতায়েন করা হবে, জানিয়েছেন চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।
কল্পনা করেছি যে ওইখানে একটা ভ্রাম্যমান নৌ পুলিশ ফাঁড়ি স্থাপন করব, যাতে আমরা আরো অধিক সফলতার সাথে ওই সব জায়গায় অভিযান আমরা পরিচালনা করতে পারি।
নিষেধাজ্ঞার দু মাস জেলেদের ঋণের কিস্তি বন্ধ রাখার লক্ষ্যে সকল এনজিও সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান।
ঋণ প্রদানকারী সংস্থাকে আমরা জেলা টাস্কফোর্সের পক্ষে আমাদের জেলা প্রশাসক মহোদয় একটা চিঠি দিবেন যেন কোন ধরনের কিস্তি যেন না আদায় করা হয়।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। আর এর সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। বর্বরতার নতুন কালো ইতিহাস সৃষ্টি করল ইসরায়েল, ত্রাণের অপেক্ষায় থাকা 150 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা। ইরান মহাকাশে পাঠালো দেশে তৈরি গবেষণা স্যাটেলাইট পার্স ওয়ান, পৃথিবীর কক্ষপথে অবস্থান করেই পাঠাবে ভূমি সংক্রান্ত তথ্য। জ্বালানি মূল্যের সাথে সমন্বয় নামে বাংলাদেশে আবার বাড়ছে বিদ্যুতের দাম, ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর। এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেছেন NRC নাম করে কোনো মানুষকে তাড়ানো যাবে না। সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করা হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হুঁশিয়ারি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।
বিসমিল্লাহির রহমানির রহিম।